রসুলে আকরম শুনে নেশাবি বসির তিনি আলিম তিনি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে কে ইন্তেকাল করবে সেটা আমার নবী জানেন। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, কে কোথায় ইন্তেকাল করবে সেটা আমার নবী জানেন। আসুন আজকে আমরা সে সম্পর্কে শুনে নিই। আলোচনা শ্রবণ করার পূর্বে আসুন আমরা প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। প্রিয় সাহেবেরা, আসুন আমরাও পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাহেব ভাইরা, আল্লাহ পাক তাঁর প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গুণ দ্বারা সমাজকে পরিবর্তন করার জন্য এবং জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, অসৎকে সৎ বানানোর জন্য এবং যারা মিথ্যাবাদ তাদেরকে সত্যবাদী বানানোর জন্য, যারা জাহান্নামী তাদেরকে জান্নাতি বানানোর জন্য, যারা নিজেদের জীবনকে ওয়েস্টার্ন কালচারের দিকে ধাবিত করেছে তাদেরকে শরীয়তের উপর অটল রেখে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবীর আদর্শই সর্বোত্তম আদর্শ, সেই আদর্শে সে রাস্তায় পরিচালিত করার জন্য শরীয়তের বিধান অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করার জন্য তাঁর প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরার বুকে প্রেরণ করেছেন। প্রিয় সাহেব ভাইরা, আল্লাহ পাক তাঁকে এমন কিছু গুণ দিয়েছেন যেগুলো অন্যদের সাথে তুলনা করা চলে না। আল্লাহ পাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া দ্বারা ধন্য করেছেন, সাথে সাথে ইলমে গায়েব অদৃশ্যের জ্ঞানও দান করেছেন। যেভাবে আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকান হামিদের 30তম পারা সূরা তাকবীরের 24 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, কানসুল ঈমান থেকে অনুবাদ, আর এ নবী অদৃশ্য বিষয় বর্ণনা করার ক্ষেত্রে কৃপণ। এবং 29তম পারা সূরা জিন 26 এবং 27 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, কানসুল ঈমান থেকে অনুবাদ, অদৃশ্যের জ্ঞাতা, সুতরাং আপন অদৃশ্যের উপর কাউকে ক্ষমতাবান করেন না আপন মনোনীত রসুলগণ ব্যতীত। আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, মুফাসসিরিনে কিরামগণ রহিমাহুমুল্লাহু সালাম বলেন, আল্লাহ পাক তাঁর বিশেষ রসুলদের আলাইহিমুস সালাতু সালাম বিশেষ গায়ব অর্থাৎ অদৃশ্যের জ্ঞান দ্বারা ধন্য করে থাকেন। আউলিয়ায়ে কিরাম রহিমাহুমুল্লাহু সালাম এর যে অদৃশ্যের জ্ঞান হয়ে থাকে তা আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম এর উসিলায় এবং ফায়াজ দ্বারাই হয়ে থাকে। সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহ তাআলা চতুর্থ পারা সূরা আলি ইমরানের 179 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, কালতুল ঈমান থেকে অনুবাদ, আর আল্লাহর শান এই নয় যে হে সর্বসাধারণ তোমাদেরকে অদৃশ্যের জ্ঞান দিয়ে দিবেন, তবে আল্লাহ পাক নির্বাচিত করেনেন তার রসুলদের মধ্য থেকে যাকে চান। আল্লাহ আকবর। প্রিয় শ্রী ভাইরা, সদরুল আফাদের আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাই এই আয়াত মোবারকার আলোকে বলেন যে আল্লাহ তাআলা সেই মনোনীত রসুলদের অদৃশ্যের জ্ঞান দ্বারা ধন্য করে থাকেন এবং সৈয়দুল আম্বিয়া হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলদের মধ্যে সবচেয়ে উত্তম ও মহান। এই আয়াত দ্বারা এছাড়াও এবং অসংখ্য আয়াত ও হাদিসে মোবারকা দ্বারা এটা প্রমাণিত। আল্লাহ পাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্যের জ্ঞান দ্বারা ধন্য করেছেন এবং অদৃশ্যের জ্ঞানই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। হ্যাঁ সাহেবেরা, কে কোথায় ইন্তেকাল করবে, কখন ইন্তেকাল করবেন, কীভাবে ইন্তেকাল করবেন, আসুন সে সম্পর্কে আমরা শুনে নিই। হযরত সাইয়্যিদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুম থেকে এটা বর্ণিত রয়েছে যে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নেকা করার পর, শাদী করার পর এভাবে ইরশাদ করেন, আমি মেষক এবং বস্ত্র জোড়া নাজ্জাশির কাছে উপহার স্বরূপ প্রেরণ করছি। অর্থাৎ নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করার পর মেষক এবং এক জোড়া বস্ত্র কাপড় বাদশাহ নাজ্জাশির জন্য প্রেরণ করেছে। বাইহাকি সূত্রে বর্ণিত রয়েছে, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন এটা, যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে আনহাকে শাদী করার পর বাদশাহ নাজ্জাশির জন্য এক জোড়া কাপড় এবং কিছু মেষাকত সুগন্ধ তার জন্য উপহার স্বরূপ প্রেরণ করেছেন। তখন তিনি এটাও বলেছেন যে কিন্তু আমার মনে হয় সে মারা গেছে এবং উপহার ফেরত আসবে, সুতরাং তিনি যাই বলেছেন তাই হলো, যে নাজ্জাশি এন্তেকাল করেছেন এবং উপহার সামগ্রী আমার নবীর কাছে ফেরত আসলো। অথচ অনেক মাইল দূরে ছিল বাদশাহ নাজ্জাশি। বাদশাহ নাজ্জাশি ইমান এনেছেন আমার নবীর উপর, কেউ জানে না, আমার নবী জানে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার স্বরূপ প্রেরণ করেছেন এটাও বলেছেন, মনে হয় সে ইন্তিকাল করেছেন, এখনও কিন্তু খবর আসে নাই। খবর আসার পূর্বেই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দয়া এটা ঘোষণা দিয়েছেন যে এই উপহার ফেরত আসবে। তাহলে দেখুন যেটা ভবিষ্যতে হবে সেটার সম্পর্ক সুসংবাদ আমার নবী দান করেছেন, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা, এবং কখন ইন্তিকাল করেছেন সেটাও বলে দিয়েছেন। তেমনিভাবে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে, হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিস কূপের দিকে চলে গেলেন। প্রাচীর রয়েছে, ওই প্রাচীরের বসে উভয় পা কূপের মধ্যে ঝুলিয়ে দিলেন, প্রাচীরে বসে কূপের দিকে পা ঝুলিয়ে রাখলেন। এখন অতঃপর উভয় পায়ের মোজা খুলে ফেললেন। আমি মনে মনে ভাবলাম যে আজ আমার উচিত প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দারোয়ানের ভূমিকায় অবতীর্ণ হওয়া। অর্থাৎ হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমার ইচ্ছা হচ্ছে আমি আজকে নবীর দরবারে দারোয়ান হিসেবে আজকে কাজ করব। ইতিমধ্যে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তখন আমি বললাম যে আপনি থামুন, ওনাকে এখানে দাঁড় করিয়ে দিলেন। অতঃপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার এসে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর এসেছেন, অনুমতি প্রার্থনা করছেন প্রবেশ করার জন্য, আসার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করলেন। তিনি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আরিস কূপের মধ্যে বসেছিল প্রাচীরের উপর, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার ডান পাশে এসে বসলেন এবং পা দুটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঝুলিয়ে দিলেন। এরপর হযরত সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি তৃষ্টি পানলেন। তখন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা তাকেও থামিয়ে দিলেন এবং প্রিয় নবীর দরবারে এসে আরজ করেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এসেছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এবং অনুমতি প্রার্থনা করেছেন। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ভিতরে আসার অনুমতি প্রদান করলেন। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কূপের মধ্যে বসেছিলেন প্রাচীরের উপর, তিনি এসে সিদ্দিক আকবর ডান পাশে, তিনি অপর পাশে বসলেন, বসে পা দুটা ঝুলিয়ে দিলেন। এখন তৃতীয় ব্যক্তি হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। তিনি আসার সাথে সাথে হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও থামিয়ে দিলেন এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, অনুমতি প্রার্থনা করেছেন। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করলেন। তার পাশে ডান পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপর পাশে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আর বসার জায়গা নেই। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটু সামনে গিয়ে তিনি সেখানে অবস্থান করলেন, সেখানে বসে পড়লেন, এক রওয়ায়েত। অপর রওয়ায়েতের মধ্যে রয়েছে, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অনুমতি দিচ্ছিলেন, তখন এভাবে বলেছিলেন যে আবু বকরকে অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও, সুবহানাল্লাহ। ভিতরে আসার অনুমতিও দিলেন এবং তাকে জান্নাতের আসার সুসংবাদও দিলেন। এরপর যখন হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যখন তশরিফ আনলেন তখন তাকেও অনুমতি প্রদান করলেন এবং বললেন যে তাকেও জান্নাতের সুসংবাদ দাও। এখন হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের অপর পাশে বসলেন, ডান পাশে সিদ্দিক আকবর, অপর পাশে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন তশরিফ আনলেন, যখন অনুমতি চাইলেন, তখন প্রিয় নবী তাকে অনুমতি দিয়েছেন এবং এটাও বলেছেন যে তাকেও জান্নাতের সুসংবাদ দাও, তবে সে অনেক দুঃখ কষ্ট ও যাতনা সহ্য করার পর জান্নাতে প্রবেশ করবে। এবং হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন এবং জায়গা না পেয়ে যে প্রাচীর ছিল ওই প্রাচীরের বিপরীত পাশে গিয়ে তিনি বসলেন। সাইয়েদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ঘটনার ব্যাখ্যাটা এভাবে করা যায় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের ডান পাশে সিদ্দিক আকবর থাকবেন আর অপর পাশে ফারুক আজম থাকবেন, আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই পক্ষে থাকবেন না, তিনি একটু দূরে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই হচ্ছে ইলমে গায়েব, এটাই হচ্ছে কে কীভাবে ইন্তেকাল করবেন সেটার অনন্ত দলিল হচ্ছে এটা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় কে কীভাবে ইন্তেকাল করবেন সেটা সুসংবাদ দিয়েছেন এবং তারা যে জান্নাতি সেটার সুসংবাদ মানবী প্রদান করেছেন আল্লাহ পাকের দয়া। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কলিজার টুকরা সাহাবা সৈয়দরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাহন আপনের জায়গা অন্য জায়গায় হয়েছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাগানে ছিলাম, কেউ এসে দরজায় কষাঘাত করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আনাস দরজা খুলে দাও এবং আগন্তুক ব্যক্তি যে ব্যক্তি আসছে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে তাকে জান্নাতের সুসংবাদ দাও এবং আমার পরে খলিফা হওয়ার সুসংবাদ শুনিয়ে দাও। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা দেখুন, একটা নয় দুইটা নয় কয়টা সুসংবাদ। প্রথমত যে আসলো তাকে জান্নাতের সুসংবাদ দিবে এবং আমার পর খলিফা হবে, খলিফা নিযুক্ত হবে সেটা সুসংবাদও তাকে প্রদান করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি দরজা খুলে দেখলাম হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর পুনরায় আবার দরজার মধ্যে আওয়াজ করতে লাগলো। যখন দরজার কষাঘাত করলো তখন আমি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন যে আনাস যাও দরজা খুলে দাও আর আগন্তুক ব্যক্তিকে জান্নাতের সংবাদ দিয়ে বলো সে উমরের পরে সে খলিফা হবে এবং তাকে শহীদ করা হবে। অতঃপর আমি গিয়ে দরজা খুলে দিলাম, আমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই হচ্ছে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অদৃশ্য জ্ঞান। তিনি অবগত আছেন কে কখন খলিফা হবে। তখনও তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতের মধ্যে ছিলেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এখনও খলিফা নিযুক্ত হন নাই, ফারুক আজম খলিফা নিযুক্ত হন নাই, ইসলামের তৃতীয় খলিফা হচ্ছেন হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে কখন খলিফা হবেন, কখন শহীদ হবেন সেটার সুসংবাদ মানবিক প্রদান করেছেন আল্লাহ পাকের দয়ায়। উম্মুল মুমিনীন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানকে ডেকে পাঠালে তিনি উপস্থিত হলেন। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তুমি শহীদ হবে, তাই সবর করবে, আল্লাহ যে পোশাক তোমাকে পরিধান করাবেন তা 12 বছর 6 মাস পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার। কিন্তু তুমি নিজে থাক খুলে ফেলবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে ফিরে এলে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে দোয়া দিলেন আল্লাহ আল্লাহ পাক তোমাকে সবর দান করুন, তুমি অতি সত্বর রোজা অবস্থায় শহীদ হবে এবং আমার সাথে ইফতার করবে। আল্লাহ আকবার। শুধু শহীদ হবে তাই নয়, আমার সাথে ইফতার করবে। তাহলে এ থেকে বোঝা যায় শহীদ হওয়ার পর নবীর সাথে যে ইফতার করবেন তাহলে এন্তেকালের পর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ মৃত নয় তারা জীবিত। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহ পাকের রাস্তা যারা শাহাদাত বরণ করেন তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত। তাহলে এ থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ তারা ইন্তেকালের পর তারা জীবিত থাকেন, শহীদগণ তো অবশ্যই জীবিত আছেন। এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আমার সাথে ইফতার করবে, তাহলে দুনিয়ার মধ্যে ইফতার একরকম আর এন্তেকালের পর ইফতার অন্যরকম। দুনিয়ার ইফতার তো দুনিয়াবী জিনিস দিয়ে, আর জান্নাতের মধ্যে যখন ইফতার হবে সেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হবে, সেটা জান্নাতি খাবার দ্বারা হবে। কতই না উত্তম সেই খাবার, কতই না উত্তম সেই মুহূর্ত, কতই না উত্তম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইফতার করাটা, বড়ই সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক আমাদের কোন নসিব করুক। আব্দুল্লাহ ইবনে হাওয়ালা থেকে বর্ণিত যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী সত্য প্রমাণিত হয়েছে, এবং এভাবেই তিনি ব্যক্ত করেন যে একজন জান্নাতি ব্যক্তি চাদরের পাগড়ি বেঁধে মুসলমানদের কাছ থেকে বায়াত নেবে, তোমরা তার উপর আক্রমণ করবে। সে মতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর উপর আক্রমণ হয় যখন তিনি সবরের চাদর দিয়ে পাগড়ি বেঁধে বায়াত নিচ্ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পত্নী নায়ালা বিনতে কারাকিসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে গৃহ অবরুদ্ধ করা হয় তখন তিনি রোজাদার অবস্থায় ছিলেন। ইফতারের সময় পানি চাইলে অবরুদ্ধকারীরা পানি দিল না। পিপাসিত অবস্থায় তিনি রাত্রি অতিবাহিত করলেন। সেহিরির সময় তিনি বললেন যে রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানি নিয়ে আমার কাছে এলেন। তিনি বললেন, তো প্রিয় নবী ইরশাদ করলেন যে উসমান পানি পান করো। আমি তৃপ্ত হয়ে পানি পান করলাম। অতঃপর তিনি বললেন আরও পান করো। আমি আরও পান করলাম, অবশেষে আমার পেট ভর্তি হয়ে গেল এবং এরপরে তিনি শাহাদাত বরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় স্থানীয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই হচ্ছে প্রিয় নবীর সেই বাণী যা পূর্বে বলেছেন এবং ভবিষ্যতে যা বর্তমানে বলেছেন এবং ভবিষ্যতে সেটা অবশ্যই হয়েছে। এবং হযরত মৌলা শেরহুদা আলী মুশকিল কুশা শেরহুদা আলী কামাতাল ওয়াজহুল করিম বলেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কামাতাল ওয়াজহুল করিমকে ইরশাদ করলেন যে আলী, তোমার এই স্থানে এই স্থানে আঘাত করা হবে। অর্থাৎ তিনি এই কানের নিচের দিক নিচের অংশে দিকে ইশারা করে বললেন, এই স্থান রক্তে রঞ্জিত হবে, রক্ত প্রবাহিত হবে এবং তোমার দাড়ি রক্ত দ্বারা রঞ্জিত হয়ে যাবে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন মৌলা শেরহুদা আলীকে যেভাবে বলেছেন ঠিক সেভাবেই হয়েছে। তো এক হতবাগা তরবারি দ্বারা কানের নিচের অংশে মৌলা শেরহুদা আলীকে খুব আঘাত করবেন এটা বলেছিলেন। ফলে প্রথমে এক রাওয়ায়ে দ্বিতীয় রাওয়ায়ের মধ্যে বলছে যে আলী তোমাকে এই কানের নিচের অংশে তোমাকে এখানে আঘাত করা হবে এবং তোমার দাড়ি রক্ত আপ্লুত হয়ে যাবে। জুহুরি বর্ণনা করেন এভাবে, সেই যেদিন সকালে মৌলা শেরহুদা আলী রাদিয়াল্লাহু শহীদ হন বাইতুল মুকাদ্দাসে সেই পাথরই উত্তোলন করা হয়, তার নিচে রক্ত পাওয়া যায়। প্রিয় স্থানীয় ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো দেখুন কখন শহীদ হবেন, তখনও কিন্তু চারজন খলিফা জীবিত ছিলেন। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তিনিও জীবিত ছিলেন, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তিনিও জীবিত ছিলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তিনিও জীবিত ছিলেন এবং মৌলা শেরহুদা আলী কামাতাল্লাহু তিনিও জীবিত ছিলেন। ওই অবস্থায় তিনি যে সংবাদ প্রদান করেছেন যে তোমাকে এইভাবে শহীদ করা হবে, কোন জায়গায় আঘাত করা হবে, দাড়ির মধ্যে রক্ত কীভাবে প্রবাহিত হবে, দাড়ি কীভাবে রক্তে রঞ্জিত হবে, সেটার সুসংবাদ আমার নবী দান করেছেন। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে এ থেকে বোঝা যায় যে আল্লাহ পাকের সর্বশেষ নবী কে কোথায় এনতে কাল খাবেন সে সম্পর্কে আমার নবী জানেন, আল্লাহ পাকের দয়ায় আমার নবী অবগত আছেন। প্রিয় স্নেহ ভাইয়েরা, এটা তো ইমানদারদের বেলায়, কিন্তু যারা বেঈমান মুনাফিক যারা কাফির এদের জন্য কি বলেছিলেন? হ্যাঁ অবশ্যই বলেছিলেন। বুখারী শরীফের মধ্যে ১৬তম পারা কিতাবুল মাগাজির মধ্যে রয়েছে, যখন জঙ্গে বদরের মধ্যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে বদরের যেদিন লড়াই হবে তার আগের দিন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন লাঠি মুবারক দ্বারা চিহ্নিত করে করে ইরশাদ করেছেন যে এই জায়গায় আবু জাহেল, এই জায়গায় উতবা, এই জায়গায় সাইবা, এই সমস্ত বড় বড় মুনাফিক কাফিররা এখানেই তারা মারা যাবে, এখানে তাদেরকে হত্যা করা হবে। ঠিক পরের দিন সাহাবেকেরাম আলাইহিমুর রিদওয়ানগণ ওইটা ভালো করে নকশাটা মনে রাখলেন এবং পরের দিন যখন লড়াই হচ্ছিল জঙ্গে বদরের মধ্যে, সেই মরদুদ সেই কাফিররা সেই জায়গায় যে জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নিশানা করেছেন সেই জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছে। প্রিয় সিনেভাইরো মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকেই বোঝা যায় শুধুমাত্র ইমানদার যারা তারা ইন্তেকাল করবেন, তারা কিভাবে শহীদ হবেন সেটা যেমন জানেন, যারা বিধর্মী তাদের সম্পর্কেও জানেন। হ্যাঁ সিনেভাইরা, কখন উতবা, কখন সাইবা, কখন আবু জাহেল গিয়ে হত্যা করা হবে কোন জায়গায় সেটাও আমার নবী জানেন। কাহা মারে গা আবু জাহেল বা উ সাইবা কে জঙ্গ বদর কা নকশা হুজুর জানতে হ্যাঁ মান্নবী সেটাও জানেন, এবং ময়দানে বদরের নকশা মান্নবী অঙ্কন করেছিলেন। হ্যাঁ ইসনাই ভাইয়েরা, আমার নবী অবগত আছেন আল্লাহ পাকের দয়ায়। দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলে আকরাম শুনেন সবই বসির তিনি।